الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت غير المغضوب عليهم ولا الضالين.
বদরী সাহাবা,
বদরের যুদ্ধে অংশগ্রহণকারী যেসব সাহাবীর স্মৃতিচারণ ইতোপূর্বে করা হয়েছে তাদের সম্পর্কে আমি যা বর্ণনা করেছিলাম তাতে কিছু বিষয় উল্লেখ করা বাকি ছিল। আজও সেই ধারাবাহিকতায় কিছু কথা বর্ণনা করব যার মাধ্যমে বদরী সাহাবীদের এই ধারাবাহিক স্মৃতিচারণ যা আমি করার ইচ্ছা রাখতাম তা সমাপ্ত হবে। হযরত আমির বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে লেখা আছে যে তার পিতার নাম ছিল রবিয়া বিন কাব বিন মালিক বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বরাতে কিছু রেওয়ায়েতও পাওয়া যায়। আব্দুল্লাহ বিন আমির রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা হযরত উম্মে আব্দুল্লাহ লায়লা বিনতে আবু হাসমার বরাতে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা আবিসিনিয়া অভিমুখে যাত্রা করতে উদ্যত ছিলাম এবং আমির বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কোনো কাজে কোথাও গিয়েছিলেন। এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মুশরিক ছিলেন, সেখানে এসে উপস্থিত হন এবং আমার সামনে দাঁড়ান। তার হাতে আমরা চরম অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছিলাম। হযরত উমর আমাকে জিজ্ঞেস করেন, হে উম্মে আব্দুল্লাহ, কোথাও যাচ্ছ নাকি? আমি বললাম, হ্যাঁ আল্লাহর কসম, আমরা স্বাচ্ছন্দ্যের আশায় আল্লাহর জমিনে বেরিয়ে পড়লাম। তোমরা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছ এবং আমাদের উপর অনেক নিপীড়ন ও নির্যাতন চালিয়েছ। একথা শুনে ওমর তাকে বলেন, আল্লাহ তোমাদের সহায় হন। তিনি বলেন, আমি সেদিন হযরত ওমরের কণ্ঠে এমন বেদনা বা ভাবাবেগ অনুভব করি যা ইতোপূর্বে কখনো দেখিনি। এরপর হযরত ওমর সেখান থেকে চলে যান আর আমাদের যাত্রার বিষয়টি তাকে ব্যথিত করেছিল। তিনি বলেন, ততক্ষণে হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাজ শেষ করে ফিরে এলে আমি তাকে বলি, হে আবু আব্দুল্লাহ, আপনি কি ওমরকে আর তার বেদনার্ত ও বিমর্ষ অবস্থা লক্ষ্য করেছেন? তিনি হয়তো তাকে ঘটনাটি বলে থাকবেন। আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, তুমি কি তার মুসলমান হওয়ার আকাঙ্ক্ষা রাখো? তিনি বলেন, আমি বললাম, হ্যাঁ। তখন হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাত্তাবের গাধা মুসলমান হতে পারে, কিন্তু সেই ব্যক্তি যাকে তুমি এখনই দেখেছো অর্থাৎ ওমর, সে ইসলাম গ্রহণ করতে পারে না। হযরত লায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত আমির এই কথা সেই হতাশার কারণে বলেছিলেন যা হযরত ওমরের ইসলামের প্রতি বিরোধিতা ও কঠোরতার কারণে তার মনে সৃষ্টি হয়েছিল। হযরত আব্দুল্লাহ বিন আমির বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার বরাতে বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নাখলার অভিযানে প্রেরণ করেন। এটি আব্দুল্লাহ বিন জাহাশ এর যুদ্ধাভিযান নামেও পরিচিত। এটি বদরের যুদ্ধের পূর্বের ঘটনা। সেখানে আমাদের প্রেরণ করেন আর আমাদের সাথে হযরত আমর বিন সুরাকাও ছিলেন এবং তিনি দীর্ঘকায় এবং হালকা পাতলা গড়নের ছিলেন। পথিমধ্যে তার প্রচণ্ড ক্ষুধা লাগে, যে কারণে তিনি কুঁজো হয়ে যান আর আমাদের সাথে চলার শক্তি রাখতেন না, বরং তিনি পড়ে যান। এই ছিল তার ক্ষুধার চিত্র। আমরা এক টুকরো পাথর নিয়ে তার পেটের উপর রেখে তার কোমরের সাথে শক্ত করে বেঁধে দেই। তখন তিনি আবার আমাদের সাথে হাঁটতে আরম্ভ করেন। আমরা একটি আরব গোত্রের কাছে পৌঁছি যারা আমাদের আতিথ্য করেন বা আমাদেরকে আপ্যায়ন করেন। এরপর তিনি চলতে আরম্ভ করেন এবং বলেন, আমি মনে করতাম মানুষের পা তার পেটকে বহন করে, আসলে মানুষের পেট তার পাগুলোকে বয়ে বেড়ায়। যখন ক্ষুধা থাকে, অভুক্ত থাকতে হয়, দুর্বলতা থাকে, তখন মানুষ হাঁটতেও পারে না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আমির বিন রবিয়া এবং হযরত সাহাল বিন হুনায়ফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে গোয়েন্দা কর্মের উদ্দেশ্যে প্রেরণ করেন বা গোয়েন্দাগিরির জন্য প্রেরণ করেন। অষ্টম হিজরিতে জাতুস সালাসিলের যুদ্ধে আমির বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন আর সেই যুদ্ধে তার বাহুতে তীর বিদ্ধ হয়, ফলে তিনি আহত হয়েছিলেন। আবদুল্লাহ বিন আমের তার পিতা হযরত আমের বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে বর্ণনা করেন যে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নতুন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় জানতে চান এটি কার কবর। লোকেরা উত্তর দেয় অমুক মহিলার কবর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে কেন তার মৃত্যু সংবাদ দাওনি? লোকেরা বলে যে আপনি ঘুমিয়েছিলেন, তাই আমরা আপনাকে জাগানো সমীচীন মনে করিনি। এর উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনটি করবে না, আমাকে জানাজার জন্য ডেকো। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কাতার রচনা করিয়ে জানাজার নামাজ পড়েন, অর্থাৎ সেই কবরের সামনে। আবদুল্লাহ বিন আমের বর্ণনা করেন যে তার পিতা হযরত আমের বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে কোনো সারিয়া বা যুদ্ধাভিযানে প্রেরণ করতেন, তখন আমাদের কাছে পাথেয় বা রসদ হিসেবে কেবল এক থলে খেজুর থাকত। সেনাপতি আমাদের মাঝে এক মুষ্টি করে খেজুর বণ্টন করতেন, আর ধীরে ধীরে একটি করে খেজুর ভাগে পড়ার অবস্থা সৃষ্টি হতো। অর্থাৎ ধীরে ধীরে তাও যখন শেষ হওয়ার উপক্রম হতো, তখন সফরে এক ব্যক্তি একটি করে খেজুর পেত। তখন আবদুল্লাহ বলেন, আমি বললাম, আব্বাজান, একটি খেজুর দিয়ে কি বা পেট ভরবে? তিনি বলেন, হে প্রিয় পুত্র, এমনটি বলো না, কেননা এর গুরুত্ব আমরা তখন বুঝতে পারতাম যখন আমাদের কাছে তাও থাকতো না। যে উপোস থাকে তাকে জিজ্ঞেস করো, তাকে খেজুরের গুরুত্ব কি তা জিজ্ঞেস করো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার খিলাফত কালে যখন ইহুদিদের খাইবার অঞ্চল থেকে বহিষ্কার করেন, তখন কুরা উপত্যকার জমি তিনি যাদের মাঝে বণ্টন করেন, তাদের মাঝে হযরত আমের বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাভিয়াতে যান, এটি দামেস্কের শহরতলির একটি গ্রাম, তখন হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন। এক রেওয়ায়েত অনুযায়ী তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পতাকা হযরত আমের রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল। অনুরূপভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন হজের উদ্দেশ্যে যান, তখন তিনি হযরত আমের রাদিয়াল্লাহু আনহুকে মদিনাতে তার আমির মোকামি বা নিজের স্থলাভিষিক্ত নিযুক্ত করেন। হযরত আমের বিন রবিয়া রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু সম্পর্কে মতভেদ রয়েছে। কারো কারো মতে তার মৃত্যু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে হয়েছে, আবার কতকের মতে 32 হিজরিতে, আবার অনেকের মতে 33 হিজরিতে হয়েছে, কারো মতে 36 হিজরিতে এবং কারো মতে 37 হিজরিতে হয়েছে। আল্লামা ইবনে আসাকিরের মতে 32 হিজরি সংক্রান্ত রেওয়ায়েতটি অধিক সঠিক বলে মনে হয়। তার মৃত্যু সম্পর্কে এই রেওয়ায়েত রয়েছে যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর তিনি নিজের বাড়িতেই অবস্থান করতেন, এমনকি তার জানাজা বাড়ি থেকে বের হওয়ার আগ পর্যন্ত লোকেরা তার সম্পর্কে কোনো সংবাদই জানত না। আবদুল্লাহ বিন আমের তার পিতা হযরত আমির বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি বনু ফাজারা গোত্রের এক মহিলাকে একজোড়া জুতা দেনমোহর ধার্য করে বিয়ে করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়েকে বৈধ আখ্যা দিয়েছেন, অর্থাৎ যত সামান্য যে দেনমোহর নির্ধারণ করেছিলেন তাও বৈধ। আবদুল্লাহ বিন আমের তার পিতা আমের বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলার বরাতে বর্ণনা করেন, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফরকালে রাতের বেলা নিজের উটের পিঠের উপর নফল পড়তে দেখেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকেই মুখ করে নামাজ পড়েছিলেন যেদিকে তার উট তাকে নিয়ে যাচ্ছিল। সফরের সময় বাহনের মুখ যেদিকে থাকবে সেদিকে মুখ করে নামাজ পড়া বৈধ। হযরত আমের বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক অন্ধকার রাতে সফর করছিলাম। আমরা একটি জায়গায় যাত্রা বিরতি দিই, একজন পাথর জড়ো করে এবং নামাজের জন্য জায়গা প্রস্তুত করে, আর আমরা সেখানে নামাজ আদায় করি। সকালে জানা যায় যে আমাদের মুখ কিবলার বিপরীত দিকে ছিল, কিবলামুখী ছিল না। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিবেদন করি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের বেলা আমরা কিবলার বিপরীত দিকে মুখ করে নামাজ আদায় করেছি। তিনি বলেন, তখন আল্লাহ তাআলা আয়াত ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ অবতীর্ণ করেন, অর্থাৎ আর পূর্ব ও পশ্চিম আল্লাহরই। অতএব তোমরা যেদিকেই মুখ ফেরাবে সেদিকেই তোমরা খোদার বিকাশ দেখতে পাবে, অর্থাৎ ভুলক্রমে যদি হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। হযরত আমির বিন রবিয়া বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার প্রতি, হুজুর বলছেন যে এটিও হতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি এমনিতেই পড়ে শুনিয়ে থাকবেন, সেই সময় অবতীর্ণ হওয়া আবশ্যক নয়। যা হোক, এটি হালিয়াতুল আউলিয়ার ভাষ্য। হযরত আমির বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার প্রতি একবার দরুদ প্রেরণ করে, আল্লাহ তাআলা তার প্রতি দশ বার দরুদ বা শান্তি প্রেরণ করেন। কাজেই এখন এটি তোমাদের ইচ্ছা যে আমার প্রতি কম দরুদ প্রেরণ করবে নাকি বেশি দরুদ প্রেরণ করবে। অন্য একটি রেওয়ায়েতে রয়েছে, হযরত আমির বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দাই আমার জন্য শান্তির দোয়া করে আর যতক্ষণ পর্যন্ত সে সেই অবস্থায় থাকে, ফেরেশতারা তার জন্য শান্তির দোয়া করে। অতএব এটি বান্দাদের হাতে, চাইলে তারা অধিক হারে শান্তির দোয়া করতে পারে আর চাইলে কমও করতে পারে। এরপর পরবর্তী স্মৃতিচারণ হলো হযরত হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হযরত হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত হয়েছে যে তার কোনো সন্তান সন্ততি ছিল না। হযরত আব্দুল্লাহ বিন আবি তালহা কর্তৃক বর্ণিত হয়েছে যে তিনি বলেন, হযরত আনাস আমার কাছে বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মামা হযরত হারাম বিন মিলহানকে, যিনি উম্মে সুলাইমের ভাই ছিলেন, 70 জন আরোহীর সাথে বনু আমের গোত্রের অভিমুখে প্রেরণ করেন। আমির বিন তুফাইল মুশরিকদের নেতা ছিল, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি বিষয়ের মধ্যে একটি গ্রহণ করার প্রস্তাব দিয়েছিল। সে বলেছিল, শহরবাসীরা আপনার হবে আর গ্রামবাসীরা আমার, অথবা এটি যে আমি আপনার তিরোধানের পর আপনার স্থলাভিষিক্ত হব, নতুবা আমি গাতফান গোত্রের 2000 লোক নিয়ে আপনার উপর আক্রমণ করব। এরপর আমের কোনো নারীর বাড়িতে প্লেগে আক্রান্ত হয়, বলতে থাকে এটি তেমনই ফোরার রোগ যা আলে সলুলের এক বাড়িতে বা এক মহিলার বাড়িতে পূর্ণবয়স্ক উটের হয়েছিল। আমার ঘোড়া নিয়ে আসো, সে এর পিঠের উপর আরোহণ করে আর নিজের ঘোড়ার পিঠের উপরই পটল তুলে বা মারা যায়। এটি তার পরিণতি সংক্রান্ত কথা যা তিনি প্রথমেই বলে দিয়েছেন। এরপর রেওয়ায়েতে সেই গোত্রের উল্লেখ আছে, আর এরও উল্লেখ আছে যে হযরত উম্মে সুলাইমের ভাই হযরত হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু আনহু একজন খোড়া ও অমুক গোত্রের আরেক ব্যক্তিকে নিজের সাথে নিয়ে বনু আমেরের নিকট যান। হারাম সেই দুজনকে বলেন, তোমরা কাছাকাছি থেকো, আমি তাদের কাছে যাচ্ছি, যদি তারা আমাকে নিরাপত্তা দেয় তাহলে তোমরা চলে এসো, আর যদি আমাকে হত্যা করে তাহলে তোমরা নিজেদের সঙ্গীদের কাছে গিয়ে তাদেরকে জানিও। হযরত হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরের কাছে গিয়ে বলেন, তুমি কি আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে যাতে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী পৌঁছে দিতে পারি? এই কথা বলে তিনি তার সাথে আলোচনা করতে থাকেন। গোত্রের লোকেরা এক ব্যক্তিকে ইঙ্গিত করে, সে তার পেছন থেকে আসে এবং তাকে লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করে যা তার দেহ ভেদ করে বেরিয়ে যায়। হযরত হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষত স্থান থেকে বের হওয়া রক্ত হাতে নেন, আর নিজের চেহারায় মাখতে মাখতে বলেন, আল্লাহু আকবার, ফুস্তু রাব্বিল কাবা, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, কাবার প্রভুর কসম, আমি আমার লক্ষ্য অর্জন করেছি। এরপর তারা দ্বিতীয় ব্যক্তির পিছু ধাওয়া করে এবং তাকেও হত্যা করে, আর এরপর গিয়ে বাকি কারীদের উপর আক্রমণ করে আর তারা সবাই নিহত হন, সেই খোড়া ব্যক্তি ব্যতিরেকে যে পাহাড়ের চূড়ায় আরোহণ করেছিল। আল্লাহ তাআলা আমাদের প্রতি সেই কথা অবতীর্ণ করেন। এরপর এর চর্চা বন্ধ হয়ে যায়, অর্থাৎ আমাদের পক্ষ থেকে আমাদের জাতিকে জানিয়ে দাও যে আমরা আমাদের প্রতিপালকের সাথে মিলিত হয়েছি, তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আমাদেরকেও সন্তুষ্ট করেছেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 দিন পর্যন্ত প্রতিদিন সকালে তাদের বিরুদ্ধে দোয়া করতে থাকেন, অর্থাৎ রেল, জাকওয়ান, বনু লেহিয়ান এবং উসাইয়ার বিরুদ্ধে দোয়া করেন, যারা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এটি বুখারী শরীফের রওয়ায়েত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত বুখারীর আরেকটি রওয়ায়েত অনুযায়ী বর্ষার পরিবর্তে তাকে বল্লম দ্বারা আঘাত করা হয়েছিল। আরেকটি রওয়ায়েত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস পর্যন্ত ফজরের নামাজে এই বনী সুলাইমের দুটি গোত্র রেল এবং জাকওয়ানের বিরুদ্ধে দোয়া করতে থাকেন। হযরত আনাস বলেন, এটি দোয়া কুনুতের সূচনা ছিল, এর পূর্বে আমরা দোয়া কুনুত পাঠ করতাম না। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজদের শাহাদাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে সাহাবীদের কুরবানির প্রেরণার প্রেক্ষিতে বলেন, ইতিহাস পাঠে আমরা জানতে পারি যে সাহাবীরা এমন উৎসাহ উদ্দীপনার সাথে যুদ্ধে যেতেন যে তারা মনে করতেন যুদ্ধে শহীদ হওয়া তাদের জন্য পরম প্রশান্তি ও আনন্দের কারণ, আর লড়াইয়ে তাদের কোনো কষ্ট হলে তারা সেটিকে কষ্ট বা দুঃখ বলে মনে করতেন না, বরং তারা একে সুখ বলে মনে করতেন। যেমন ইতিহাসে সাহাবীদের সাথে সম্পর্কযুক্ত এরূপ বহু ঘটনা দেখা যায় যে তারা খোদার পথে নিহত হওয়াকেই নিজেদের জন্য পরম প্রশান্তি জ্ঞান করেছেন। উদাহরণস্বরূপ সেসব হাফেজ যাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্য আরবের একটি গোত্রের প্রতি তবলিগের উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন, তাদের মাঝে হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বাণী নিয়ে আমের গোত্রের নেতা আমের বিন তুফাইলের কাছে যান, আর বাকি সাহাবীরা পেছনে অবস্থান করেন। শুরুতে আমের বিন তুফাইল এবং তার সঙ্গীরা কপটতামূলকভাবে তাকে অভ্যর্থনা জানায়, কিন্তু তিনি যখন আশ্বস্ত হয়ে বসে পড়েন আর তবলিগ করতে আরম্ভ করেন, তখন তাদের মধ্যে থেকে কতিপয় দুষ্ট প্রকৃতির লোক এক কুচক্রীকে ইঙ্গিত করে, আর ইঙ্গিত পেতেই সে হারাম বিন মিলহানের উপর পিছন দিক থেকে বর্ষার আঘাত করে এবং তিনি পড়ে যান, আর পড়া মাত্রই তার মুখ থেকে অবলীলায় এই বাক্য বের হয় যে, আল্লাহু আকবার ফুস্তু ওয়া রাব্বিল কাবা, অর্থাৎ কাবার প্রভুর কসম, আমি নাজাত পেয়ে গেছি বা সাফল্য অর্জন করেছি। এরপর সেই দুষ্কৃতিকারীরা বাকি সাহাবীদের অবরুদ্ধ করে এবং তাদের উপর আক্রমণ করে। সেই সময় হযরত আবু বকরের মুক্তকিত দাস আমের বিন ফুহায়রা, যিনি হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তার সম্পর্কে উল্লেখ হয়েছে যে বরং তার হত্যাকারী যে পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিল সে নিজের মুসলমান হওয়ার কারণ এটি উল্লেখ করত যে, আমি যখন আমের বিন ফুহায়রাকে শহীদ করি তখন তার মুখে অবলীলায় ফুস্তু ওয়াল্লাহে উচ্চারিত হয়, অর্থাৎ খোদার কসম আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি। এসব ঘটনা বলে সাহাবীদের জন্য মৃত্যু দুঃখের পরিবর্তে আনন্দের কারণ ছিল। এরপর হযরত মুসলিম মাউদ বলেন, নাজাতের কিছু লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন। হুজুর বলছেন যে আমি এই উদ্ধৃতিটি ছেড়ে দিচ্ছি, হযরত মির্জা বশির আহমদ সাহেবের উদ্ধৃতি উপস্থাপন করছি, এটি অধিক বিস্তারিত। এই ঘটনার বিস্তারিত বর্ণনা করতে গিয়ে তিনি লেখেন, এক ব্যক্তি আবু বারা আমেরি, যে মধ্য আরবের গোত্র বনু আমেরের একজন নেতা ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে সাক্ষাতের জন্য উপস্থিত হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত কোমলভাবে ও স্নেহের সাথে তার কাছে ইসলামের তবলিগ করেন, আর সেও বাহ্যত একান্ত উৎসাহ ও আগ্রহের সাথে তার বক্তব্য শোনে, কিন্তু মুসলমান হয়নি। অবশ্য সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে এই নিবেদন করে যে, আপনি আমার সাথে আপনার কতিপয় সাহাবিকে নাজাদে প্রেরণ করুন, যারা সেখানে গিয়ে নাজাদবাসীদের কাছে ইসলামের তবলিগ করবে, আর আমি আশা করি নাজাদবাসীরা আপনার আহ্বান প্রত্যাখ্যান করবে না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজাদবাসীদের আমি বিশ্বাস করি না। আবু বারা বলে যে, আপনি মোটেই চিন্তা করবেন না, আমি তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। আবু বারা যেহেতু একটি গোত্রের নেতা এবং প্রভাবশালী ব্যক্তি ছিল, তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেয়া নিশ্চয়তার কথা বিশ্বাস করেন এবং সাহাবীদের একটি দল নাজাদ অভিমুখে প্রেরণ করেন। এটি ঐতিহাসিক রওয়ায়েত। বুখারী শরীফে বর্ণিত হয়েছে যে রেল এবং জাকওয়ান গোত্র প্রমুখ, যারা প্রসিদ্ধ গোত্র বনু সুলাইমের শাখা ছিল, তাদের কতিপয় লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয় এবং ইসলাম গ্রহণের কথা বলে নিবেদন করে যে, আমাদের জাতির মধ্যে থেকে যারা ইসলামের শত্রু তাদের বিরুদ্ধে আমাদের সাহায্যার্থে কিছু লোক প্রেরণ করা হোক। তিনি লেখেন যে তবলিগি নাকি সামরিক সাহায্য তা উল্লেখ নেই, কিন্তু যাহোক তারা বলে যে আমাদের সাহায্যার্থে কিছু লোক প্রেরণ করা হোক। এতে তিনি এই ছোট্ট দলটি প্রেরণ করেন। এই উভয় রেওয়ায়তের সামঞ্জস্য বিধানের উপায়ে এটি হতে পারে যে রেল ও জাকওয়ানের লোকদের সাথে আমের গোটের নেতা আবু বারা আমিরিও হয়তো এসে থাকবে এবং সে তাদের পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কথা বলে থাকবে। যেমন ঐতিহাসিক রেওয়ায়ত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একথা বলা যে নাজাদবাসীদের পক্ষ থেকে আমি আশ্বস্ত বোধ করি না, আর তারপর তার এই উত্তর দেয়া যে আপনি কোনো চিন্তা করবেন না, আমি এর নিশ্চয়তা দিচ্ছি যে আপনার সাহাবীদের কোনো ক্ষতি হবে না, এটি একথার প্রতি ইঙ্গিত করে যে আবু বারার সাথে রেল ও জাকওয়ানের লোকেরাও এসে থাকবে, যাদের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিন্তিত ছিলেন। বাকি আল্লাহই ভালো জানেন। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চতুর্থ হিজরির সফর মাসে মুনজির বিন আনসারির নেতৃত্বে সাহাবীদের একটি দল প্রেরণ করেন। এদের অধিকাংশ আনসারদের অন্তর্ভুক্ত ছিল, আর তাদের সংখ্যা ছিল 70 জন, আর তাদের প্রায় সবাই কারী ছিলেন, যারা দিনের বেলা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে সেগুলো বিক্রি করে নিজেদের জীবিকা নির্বাহ করতেন, আর রাতের বড় অংশ এবাদতে অতিবাহিত করতেন। যখন তারা সেই স্থানে পৌঁছেন যা একটি কূপের কারণে বীরে মাওনা নামে প্রসিদ্ধ ছিল, তখন তাদের মধ্যে থেকে এক ব্যক্তি হারাম বিন মিলহান, যিনি আনাস বিন মালিকের মামা ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ইসলামের বার্তা নিয়ে আমের গোটে নেতা এবং আবু বারা আমেরের ভ্রাতুষ্পুত্র আমের বিন তুফাইলের কাছে যান, আর বাকি সাহাবীরা পেছনে অবস্থান করেন। হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু আনহু যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসেবে আমের বিন তুফাইল এবং তার সঙ্গীদের কাছে পৌঁছেন, তখন তারা প্রথমে কপটতামূলক ভাবে আতিথ্য করে, কিন্তু তিনি যখন আশ্বস্ত হয়ে বসে পড়েন আর ইসলামের তবলিগ আরম্ভ করেন, তখন তাদের মধ্যে থেকে কতিপয় দুষ্টপ্রকৃতির লোক কোনো এক ব্যক্তিকে ইঙ্গিত দিলে সে সেই নিরপরাধ দূতকে পিছন দিক থেকে বর্ষা মেরে সেখানেই হত্যা করে। তখন হারাম বিন মিলহানের মুখে এই বাক্য ছিল, আল্লাহু আকবর ফুস্তু রাব্বিল কাবা, অর্থাৎ আল্লাহু আকবর, আল্লাহ সর্বশ্রেষ্ঠ কাবার প্রভুর কসম, আমি নিজ লক্ষ্যে পৌঁছে গেছি। আমের বিন তুফাইল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বরং এরপর নিজ গোত্রবর্ণ আমেরের লোকদের উত্তেজিত বা প্ররোচিত করে যেন তারা মুসলমানদের অবশিষ্ট দলের উপর আক্রমণ করে, কিন্তু তারা এতে অস্বীকৃতি জানায় আর বলে যে আমরা আবু বারার নিশ্চয়তা থাকা অবস্থায় মুসলমানদের উপর আক্রমণ করব না। এতে আবু আমের বুখারীর রিওয়ায়ত অনুসারে সুলাইম গোত্র থেকে বনু রেল ও জাকওয়ান এবং উসাইয়া প্রভৃতি থেকে যারা প্রতিনিধি দল হয়ে এসেছিল তাদেরকে নিজের সাথে নেয় এবং তারা সবাই মিলে মুসলমানদের এই স্বল্প সংখ্যক অসহায় দলের উপর আক্রমণ করে। মুসলমানরা যখন এই হিংস্র পশুদের তাদের দিকে আসতে দেখে এবং তাদেরকে বলে যে তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আমরা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি কাজের জন্য এসেছি এবং আমরা তোমাদের সাথে লড়াই করতে আসিনি, কিন্তু তারা কোনো কথা শুনেনি আর সবাইকে তরবারি দ্বারা হত্যা করে। উপস্থিত সাহাবীদের মধ্যে থেকে কেবল এক ব্যক্তি প্রাণে রক্ষা পায় যার পা খোড়া ছিল আর সে পাহাড়ের চূড়ায় আরোহণ করেছিল। সেই সাহাবীর নাম ছিল কাব বিন জায়েদ, আর কতিপয় রেওয়ায়েত থেকে জানা যায় যে কাফেররা তার উপর আক্রমণ করেছিল যাতে তিনি আহত হন, আর কাফেররা তাকে মৃত ভেবে ছেড়ে যায়, কিন্তু আসলে তিনি জীবিত ছিলেন এবং তিনি প্রাণে রক্ষা পান। যা হোক, সাহাবীদের এই দল থেকে দুই ব্যক্তি অর্থাৎ আমর বিন উমাইয়া জামরি আর মুনজির বিন মোহাম্মদ তখন উট ইত্যাদি চড়ানোর জন্য নিজ দল থেকে পৃথক হয়ে এদিক ওদিক চলে গিয়েছিলেন। তারা দূর থেকে নিজেদের সাময়িক অবস্থা স্থলের দিকে দৃষ্টি দিলে দেখতে পান যে দলে দলে পাখি সেখানে উড়ে বেড়াচ্ছে। মরুভূমির এসব ইঙ্গিত তারা খুব ভালোভাবে বুঝতেন। তাৎক্ষণিকভাবে তারা বুঝতে পারেন যে কোনো লড়াই হয়েছে। ফিরে আসলে অত্যাচারী কাফেরদের হত্যাযজ্ঞের নির্মম কর্মকাণ্ড তাদের চোখের সামনে ছিল। দূর থেকে এই দৃশ্য দেখে তারা তাৎক্ষণিকভাবে পরবর্তী করণীয় সম্পর্কে পরস্পর পরামর্শ করেন। একজন বলেন, আমাদের এখান থেকে তাৎক্ষণিকভাবে পলায়ন করা উচিত আর মদিনায় পৌঁছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করা উচিত। কিন্তু দ্বিতীয় জন এই মত গ্রহণ করেননি এবং বলেন যে আমি সেই স্থান ছেড়ে পলায়ন করব না যেখানে আমাদের আমির মুনজির বিন আমর শহীদ হয়েছেন। অতএব তিনি সম্মুখে অগ্রসর হয়ে লড়াই করেন এবং শহীদ হন। আর দ্বিতীয় জনকে, যার নাম ছিল আমর বিন উমাইয়া জামরি, কাফেররা ধরে বন্দী করে নেয়, হয়তো তাকেও হত্যা করে ফেলতো, কিন্তু যখন তারা জানতে পারে যে সে মুজের গোত্রের সদস্য, তখন আমের বিন তুফাইল আরবের রীতি অনুযায়ী তার ললাটের কিছু চুল কেটে নিয়ে তাকে মুক্ত করে দেয় এবং তাকে বলে যে আমার মা মুজের গোত্রের এক দাসকে মুক্ত করার মানত করে রেখেছেন, আমি তোমাকে সেটির বিনিময়ে ছেড়ে দিচ্ছি। মোট কথা, সেই 70 জন সাহাবীর মধ্যে থেকে কেবল দুই ব্যক্তি রক্ষা পান, একজন ইনি অর্থাৎ আমর বিন উমাইয়া জামরি, আর দ্বিতীয় জন হলেন কাব বিন জায়েদ, যাকে কাফেররা মৃত মনে করে ফেলে গিয়েছিল। বীরে মৌনার ঘটনায় শাহাদাত বরণকারী সাহাবীদের মাঝে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুক্তকৃত দাস এবং দীর্ঘকাল থেকে ইসলামের জন্য নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব আমের বিন ফুহায়রাও ছিলেন। তাকে এক ব্যক্তি জব্বার বিন সালামা হত্যা করেছিল। জব্বার পরবর্তীতে মুসলমান হয়ে যায়, আর সে নিজের মুসলমান হওয়ার কারণ এটি বর্ণনা করত যে যখন আমি আমের বিন ফুহায়রাকে শহীদ করি তখন তার মুখ থেকে অবলীলায় এই বাক্য বের হয় যে ফুস্তু ওয়াল্লাহ, অর্থাৎ খোদার কসম, আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি। জব্বার বলেন, আমি এই বাক্য শুনে অত্যন্ত আশ্চর্য হই যে আমি তো এই ব্যক্তিকে হত্যা করেছি আর সে বলছে যে আমি লক্ষ্যে পৌঁছে গেছি, এটি কেমন কথা? অতএব আমি পরবর্তীতে মানুষের কাছে এর কারণ জিজ্ঞেস করে জানতে পারি যে মুসলমানরা খোদার পথে প্রাণ বিসর্জন দেয়াকে সবচেয়ে বড় সাফল্য মনে করে। আর আমার মনে এই কথার এমন গভীর প্রভাব পড়ে যে অবশেষে এই প্রভাবেরই অধীনে আমি মুসলমান হয়ে যাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের কাছে রজি এবং বীরে মাউনার ঘটনার সংবাদ প্রায় একই সময়ে পৌঁছে, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে প্রচণ্ড কষ্ট পান। যেমন বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে এমন কষ্ট পূর্বেও তিনি পাননি আর পরেও কখনো পাননি। সত্যিকার অর্থেই প্রায় 80 জন সাহাবীর এভাবে ধোকা দিয়ে বা প্রতারণার শিকার হয়ে নিহত হওয়া, আর সাহাবীও তারা যাদের অধিকাংশ কোরআনের হাফেজ ছিলেন এবং এক দরিদ্র নিঃস্বার্থ শ্রেণীর সাথে তাদের সম্পর্ক ছিল, আরবের হিংস্র রীতিনীতির নিরিখেও এটি কোনো সাধারণ বিষয় ছিল না। এছাড়া স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো এই সংবাদ 80 জন পুত্র সন্তানের মৃত্যু সংবাদের নামান্তর ছিল, বরং এর চেয়েও বেদনাদায়ক। কেননা একজন আধ্যাত্মিক মানুষের কাছে জাগতিক সম্পর্ক যতটা না প্রিয় হয় তার তুলনায় একজন আধ্যাত্মিক মানুষের জন্য আধ্যাত্মিক সম্পর্ক নিশ্চিতভাবে অনেক বেশি প্রিয় হয়ে থাকে। অতএব এই দুর্ঘটনা দুটির ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণভাবে মর্মাহত হন, কিন্তু ইসলামে যেহেতু সর্বাবস্থায় ধৈর্য ধারণের নির্দেশ রয়েছে তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন আর এই বাক্য পাঠ করেন, হাজা আমালা আবি বারা ওয়া কাদ কুনতা লিহাজা কারিহান মুতাখাফফান, অর্থাৎ এটি হলো আবু বারার কর্মকাণ্ডের ফল, অন্যথা আমি তো এদেরকে পাঠানো পছন্দ করতাম না আর নাজাদবাসীর পক্ষ থেকে আমার আশঙ্কাও ছিল। পরবর্তী স্মৃতিচারণ হলো হযরত সাদ বিন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি বনু মালিক বিন হাসল বিন আমের বিন দুই গোত্রের সদস্য ছিলেন। কারো কারো মতে তিনি বনু আমের গোত্রের মিত্র ছিলেন, বাস্তবে তিনি একজন পার্সিক বা পারস্য বংশোদ্ভূত ছিলেন, কিন্তু পরে ইয়েমেনে এসে বসতি স্থাপন করেন। আমের বিন সাদ তার পিতা সাদ বিন ওয়াকাসের বরাতে বর্ণনা করেন, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আমার অসুস্থ অবস্থায় আমাকে দেখতে আসেন। সেই অসুস্থতার সময় আমি মৃত্যুর দ্বার প্রান্তে চলে গিয়েছিলাম। তখন আমি নিবেদন করি, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অসুস্থতা কোন পর্যায়ে পৌঁছে গেছে তা আপনি দেখছেন। আমি একজন সম্পদশালী মানুষ আর আমার উত্তরাধিকারী বলতে আমার একমাত্র কন্যা ছাড়া আর কেউ নেই। আমি কি দুই তৃতীয়াংশ সম্পদ আল্লাহর পথে দান করে দিতে পারি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন যে না। তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নিবেদন করি, তাহলে কি আমি এর অর্ধেক দান করতে পারি? তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তুমি এক তৃতীয়াংশ দান করে দাও আর এটিও অনেক। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার উত্তরাধিকারীদের সচ্ছল অবস্থায় রেখে যাওয়া, এরূপ অভাবী অবস্থায় রেখে যাওয়া অপেক্ষা উত্তম যে তারা মানুষের কাছে হাত পেতে বেড়াবে। অথচ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় যা কিছু তুমি ব্যয় করবে সেটির প্রতিদান তোমাকে দেয়া হবে, এমনকি তুমি যদি তোমার স্ত্রীর মুখে একটি লোকমাও তুলে দাও সেটিরও প্রতিদান রয়েছে। তিনি নিবেদন করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি আমি আমার সঙ্গীদের পিছনে রয়ে যাব? আমি কি এখানে মৃত্যুবরণ করব? উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি পিছনে পড়ে থাকবে না, বরং আল্লাহর সন্তুষ্টির আশায় তুমি যে পুণ্যকর্মই করবে সেটির মাধ্যমে তুমি সম্মান ও পদমর্যাদায় উন্নতি করবে, আর অসম্ভব নয় যে তুমি পিছনে রয়ে যাবে, অর্থাৎ তোমাকে দীর্ঘজীবন দেয়া হবে আর বিভিন্ন জাতির লোকেরা তোমার মাধ্যমে উপকৃত হবে। এবং কিছু লোক ক্ষতিগ্রস্ত হবে। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি বলেন, হে আল্লাহ, আমার সাহাবিদের হিজরত পূর্ণ করো এবং তাদেরকে তাদের গোড়ালিতে ফিরিও না। বর্ণনাকারী বলেন, কিন্তু হযরত সাদ বিন খাওলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ প্রকাশ করেন, কেননা হিজরতের পর তিনি মক্কায় মৃত্যুবরণ করেছিলেন। একটি রওয়ায়েত অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন খাওলা রাদিয়াল্লাহু আনহুর জন্য আক্ষেপ করতেন, কেননা তিনি মক্কায় মৃত্যুবরণ করেছিলেন। কারণ এর কারণ হলো যে হিজরত করেছে তার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন সে সেখানে ফিরে আসুক কিংবা সেখানে হজ ও উমরা করার পর অধিক সময় অবস্থান করুক। ইসমাইল বিন মোহাম্মদ বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে রওয়ায়েত রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়েব বিন উমায়ের আল কারিকে নির্দেশ দিয়ে বলেন, সাদ বিন খাওলা যদি মক্কায় মৃত্যুবরণ করে তাহলে তাকে যেন মক্কায় দাফন করা না হয়। কিন্তু অন্য একটি রেওয়ায়ত অনুসারে হযরত সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি মক্কায় মৃত্যুবরণ করে তাহলে তাকে যেন মক্কায় দাফন করা না হয়। হযরত সাদ বিন খাওলা রাদিয়াল্লাহু আনহু যখন বিদায় হজের সময় মৃত্যুবরণ করেন তখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। তার মৃত্যুর পর তখনও বেশি দিন অতিবাহিত হয়নি, এমন সময় তার সন্তান প্রসব করে, অর্থাৎ প্রসবের দিন ঘনিয়ে আসে। সাদ বিন খাওলা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর কিছুদিন পরেই সন্তান ভূমিষ্ঠ হয়। রেওয়ায়েতে রয়েছে 25 রাত বা এর চেয়েও কম সময় পর সন্তান ভূমিষ্ঠ হয়। নেফাস তথা প্রসূতির দৈহিক অপরিচ্ছন্নতার লক্ষণাবলী যখন কেটে যায় তখন তিনি বিয়ের প্রস্তাবদাতাদের উদ্দেশ্যে সুসজ্জিত হন। তখন তার কাছে বনি আব্দদারের এক ব্যক্তি আবু সানাবিল বিন বাকিক এসে তাকে বলেন, ব্যাপার কি, আমি তোমাকে সাজসজ্জা করা অবস্থায় দেখছি, হয়তো তোমার বিয়ে করার ইচ্ছে আছে। আল্লাহর কসম, তুমি তো 4 মাস 10 দিন অতিবাহিত করার পূর্বে বিয়ে করতে পারবে না। সুবাইয়া বলেন, তিনি আমাকে একথা বললে সন্ধ্যার সময় আমি কাপড় পরিবর্তন করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হই এবং তার কাছে আমি এ বিষয়ে জানতে চাই। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি আমাকে ফতোয়া দেন, যেহেতু আমি সন্তান প্রসব করেছি তাই আমার সাথে বৈধভাবে বিয়ে হতে পারে, আর আমাকে বলেন আমি চাইলে এখন বিয়ে করতে পারি। এই ঘটনা থেকে কিছু মাসলা মাসাইলের সম্পর্ক জানা যায়। এখন হযরত আবুল হাইসাম বিন আত-তাইহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিচারণ হবে। তার ভাইয়ের নাম হযরত উবায়দ বিন উবায়দ অথবা হযরত আতিক বিন আত-তাইহান ছিল, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সংঘটিত উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। একটি রেওয়ায়েতে রয়েছে হযরত আবুল হাইসাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিবেদন করেন, আমি সর্বপ্রথম বায়াত করেছি, নিবেদন করি আমরা কিভাবে আপনার নিকট বায়াত করব। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই শর্তে তোমরা আমার হাতে বায়াত করো যে শর্তে বনী ইসরাইল হযরত মূসা আলাইহিস সালামের হাতে বায়াত করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবুল হাইসাম এবং হযরত উসায়েদ বিন হুজায়র রাদিয়াল্লাহু আনহুকে বনি আব্দে আশাল গোত্রের নেতা নিযুক্ত করেছিলেন। যুদ্ধের সময় তিনি দুটি তরবারি ঝুলিয়ে রাখতেন বা বহন করতেন, এজন্য তাকে জুসাইফায়েন বা দুই তরবারিওয়ালাও বলা হয়ে থাকে। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, সিফিনের যুদ্ধে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যুদ্ধ করেন এবং শাহাদত বরণ করেন। পরবর্তী স্মৃতিচারণ হবে হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর। মুহাম্মদ নামে আসিম রাদিয়াল্লাহু আনহুর একটি পুত্র সন্তান ছিল, যার জন্ম হয় হিন্দ বিন মালিকের গর্ভে। খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা এক আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করেছেন যে হযরত ইমাম রাজি 14 জন লোক সম্পর্কে নিশ্চিত সাক্ষ্য উপস্থাপন করেছেন যে উহুদের যুদ্ধে যেসব লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন তারা কোনো অবস্থাতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ত্যাগ করেননি। হযরত ইমাম রাজি যেসব নাম লিপিবদ্ধ করেছেন সেগুলোতে মুহাজিরদের মাঝ থেকে হযরত আবু বকর, হযরত আলী, শিয়ারা বলে থাকে কেবল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, কিন্তু এখানে হযরত আবু বকর, হযরত আলী, হযরত আব্দুর রহমান বিন আউফ, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, হযরত তালহা বিন উবাইদুল্লাহ, হযরত আবু উবাইদা বিন জাররাহ এবং জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুম ছিলেন। আর আনসারদের মাঝ থেকে খাব্বাব বিন মুনজির, হযরত আবু দুজানা, হযরত আসিম বিন সাবিত, হযরত হারিস বিন আসিম্মা, হযরত সাহল বিন হুনাইফ এবং একইভাবে হযরত উসাইদ বিন হুজায়র ও হযরত সাদ বিন মুয়াজ প্রমুখ ছিলেন। এ উল্লেখ পাওয়া যায় যে আটজন এমন সাহাবী ছিলেন যারা মৃত্যুর কসম খেয়েছিলেন। এদের মধ্যে তিনজন ছিলেন মুহাজির এবং পাঁচজন ছিলেন আনসার। বিস্ময়কর বিষয় হলো ওই সময় যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবকের প্রয়োজন ছিল, তাই যে আটজন মৃত্যুর কসম খেয়েছিলেন তাদের একজনও শহীদ হননি। এটি ছিল আল্লাহ তাআলার অস্বাভাবিকভাবে তাদের রক্ষা করার দৃশ্য। পরবর্তী স্মৃতিচারণ হলো হযরত সাহল বিন হুনাইফ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে বদরের যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 100 উট ও উটনী এবং দুটি ঘোড়া ছিল। এগুলোর একটির পিঠে হযরত মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু আরোহিত ছিলেন এবং অন্যটিতে হযরত মুসাব বিন উমাইর ও হযরত সাহল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পথিমধ্যে পালা করে সব উটের পিঠে আরোহণ করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী এবং হযরত মারসাদ বিন আবি মারসাদ গানভী, যিনি হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর মিত্র ছিলেন, তারা সবাই একটি উটে পালা করে আরোহণ করতেন। উহুদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তাদের মাঝে হযরত সাহল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উল্লেখ পাওয়া যায়। উসায়র বিন আমর কর্তৃক বর্ণিত হয়েছে যে একবার আমি হযরত সাহল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহুর সমীপে উপস্থিত হয়ে তাকে নিবেদন করি, আমার কাছে এমন একটি হাদিস বর্ণনা করুন যা হারুরিয়া ফিরকা বা খারিজি সম্প্রদায় সম্পর্কে আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে থাকবেন। তিনি বলেন, আমি যা শুনেছি এর বাইরে আমি তোমাকে আর কিছুই বলবো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এমন একটি জাতির কথা উল্লেখ করতে শুনেছি যারা এখান থেকে বের হবে, আর তিনি ইরাকের দিকে ইঙ্গিত করেন, সেসব মানুষ কোরআন পড়বে ঠিকই কিন্তু তা তাদের হলক বা কণ্ঠ নালীর নিচে নামবে না, তারা ধর্ম থেকে সেভাবে বেরিয়ে যাবে যেভাবে তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। বর্ণনাকারী বলেন, আমি তাকে জিজ্ঞেস করি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এর কোনো লক্ষণ উল্লেখ করেছেন? তখন তিনি উত্তরে বলেন, আমি যা শুনেছিলাম তা এতটুকুই, আমি তোমাকে এর চেয়ে বেশি আর কিছুই বলতে পারবো না, যে কথা শুনেছিলাম তা বলে দিয়েছি, এখন নিজেই ভেবে নাও বা অনুমান করে নাও। উমাইর বিন সাঈদ থেকে বর্ণিত হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত সাহল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহুর জানাজার নামাজ পড়ান এবং পাঁচ তাকবীর দেন। লোকেরা তখন বলে, এটি কি ধরনের তাকবীর? এর উত্তরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইনি সাহল বিন হুনাইফ, যিনি বদরি সাহাবীদের অন্তর্ভুক্ত এবং বদরি সাহাবীরা অন্য সাহাবীদের তুলনায় শ্রেষ্ঠত্ব রাখে, অতিরিক্ত তাকবীর দিয়ে আমি তার শ্রেষ্ঠত্ব সম্পর্কে আপনাদের অবহিত করতে চেয়েছি। এরপর রয়েছে হযরত জব্বার বিন সাকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিচারণ। বনু তাই গোত্রের উদ্দেশ্যে প্রেরিত হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধাভিযান, যা নবম হিজরির রবিউল আখের মাসে সংগঠিত হয়েছিল, এ প্রসঙ্গে লেখা আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে 150 জন লোক সহ বনু তাই গোত্রের ফুলস প্রতিমা ধ্বংস করার জন্য প্রেরণ করেন। বনু তাই অঞ্চল মদিনার উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত বা উত্তর পশ্চিম দিকে অবস্থিত। এই অভিযানের জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে একটি বড় কালো রঙের পতাকা এবং একটি ছোট সাদা রঙের পতাকা প্রদান করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সকালে আতেমের লোকজনের উপর আক্রমণ করেন আর তাদের ফুলস প্রতিমা ভেঙে ফেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বনু তাইয়ের প্রচুর যুদ্ধলব্ধ সম্পদ ও যুদ্ধবন্দী নিয়ে মদিনায় ফিরে আসেন। এই অভিযানে পতাকা ছিল হযরত জব্বার বিন সাখার রাদিয়াল্লাহু আনহুর হাতে। এই অভিযানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীদের কাছে মতামত চাইলে হযরত জব্বার বিন সাখার বলেন, রাতভর আমরা আমাদের বাহনে বসে সফর করি আর সকাল হতেই তাদের উপর আক্রমণ করব। তার এ কথা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পছন্দ করেন। হযরত জাবির বিন আব্দুল্লাহ কর্তৃক বর্ণিত হয়েছে, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি বাম পাশে দাঁড়িয়েছিলাম, তখন তিনি আমাকে ধরে তার ডান পাশে দাঁড় করিয়ে দেন। আর এরপর হযরত জব্বার বিন সাখর এলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উভয়কে তার পেছনে দাঁড় করিয়ে দেন। একটি রওয়ায়েতে এসেছে হযরত উমাইর বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে আমর বিন আব্দে উদ শহীদ করেছিল। আর একটি রওয়ায়েত অনুসারে হযরত উমাইর বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে আসান বিন সাঈদ শহীদ করেছিল। এবং অন্য একটি রিওয়ায়েতে রয়েছে হযরত উমাইর বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে আসান বিন আবি সাঈদ শহীদ করেছিল। একটি রিওয়ায়েত হলো নবম হিজরিতে সফর মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কুতবা রাদিয়াল্লাহু আনহুকে 20 জন লোকসহ খাসাম গোত্রের একটি শাখার উদ্দেশ্যে প্রেরণ করেন, যারা তাবালার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অতর্কিতে তাদের উপর আক্রমণ করার নির্দেশ দেন। এই সাহাবীরা 10টি উটে আরোহণ করে যাত্রা করেন আর তারা সেগুলোতে পালাক্রমে আরোহণ করতেন। তারা এক ব্যক্তিকে ধরে জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু সে তাদের সামনে বোবা সাজে, কিন্তু সুযোগ পেতেই সগোত্রের লোকদের চিৎকার করে সাবধান করতে থাকে। এ কারণে তারা তাকে হত্যা করে। এরপর হযরত কুতবা এবং তার সাথীরা অপেক্ষা করেন, আর যখন তারা অর্থাৎ গোত্রের লোকেরা ঘুমিয়ে পড়ে, তখন তারা তাদের উপর ভয়াবহ আক্রমণ রচনা করেন। রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এবং উভয় পক্ষের অনেকেই আহত হয়। হযরত কুতবা রাদিয়াল্লাহু আনহু অনেককে হত্যা করেন। এরপর তাদের চতুষ্পদ প্রাণী এবং গবাদি পশু আর মহিলাদেরকে মদিনায় নিয়ে আসেন। খুমস পৃথক করার পর প্রত্যেকের ভাগে 4টি করে উট আসে। তখনকার হিসাব অনুযায়ী একটি উটের বিপরীতে 10টি বকরি বা ছাগল গণ্য করা হতো। ইমাম বাগবি বলেন, হযরত উকবা বিন আমেরের পক্ষ থেকে কোনো হাদিস বর্ণিত হয়নি। যাই হোক, সাহাবীদের যে স্মৃতিচারণ করতে চাচ্ছিলাম তা এখানে সমাপ্ত হচ্ছে। এর পাশাপাশি আমি প্রথমত পাকিস্তানের আহমদীদের জন্য দোয়ার অনুরোধ করতে চাই। সেখানে যে কঠিন পরিস্থিতি বিদ্যমান তা হতে উত্তরণের দোয়া করুন। আল্লাহ তাআলা তাদের জন্য সহজ সাধ্যতা সৃষ্টি করুন আর বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী এবং খোদা ও তার রসুলের নামে অত্যাচারকারী লোকদেরকে আল্লাহ তাআলা বিবেক দিন অথবা তাদেরকে পাকড়াও করার ব্যবস্থা করুন। দ্বিতীয়ত, বুর্কিনা ফাসোর জন্য দোয়া করুন। সেখানেও এখনও কঠিন পরিস্থিতি বিরাজমান, উগ্রপন্থী বা কট্টরপন্থী একই কাজ করে চলেছে, আল্লাহ ও তার রসুলের নামে অত্যাচার চালাচ্ছে। এছাড়া আলজেরিয়ার লোকদের জন্য দোয়া করুন, সেখানেও কতক সরকারি কর্মকর্তা অথবা বিচার বিভাগ আহমদীদের উপর ঘৃণ্য অত্যাচার ও নির্যাতন করে চলেছে। আল্লাহ তাআলা সকল আহমদীদের নিজ নিরাপত্তার চাদরে আবৃত করে রাখুন। বিশেষভাবে দোয়া এবং সৎকার প্রতি মনোযোগ দিন। আল্লাহ তাআলা বিরোধীদের সকল অনিষ্ট থেকে সকল আহমদীকে রক্ষা করুন। এরপর অর্থাৎ জুমার নামাজের পর আমি কয়েকজনের গায়েবানা জানাজা পড়াবো। এখন তাদের স্মৃতিচারণ করছি। প্রথম স্মৃতিচারণ হলো শহীদ মুকাররম মোহাম্মদ রশিদ সাহেবের, যিনি গুজরাট জেলার ঘুটিয়ালা নিবাসী চৌধুরী বিশারত আহমদ সাহেবের সুপুত্র ছিলেন। তাকে দুজন আহমদি বিদ্বেষী তার বাড়িতে এসে 19 ফেব্রুয়ারি গুলি করে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহাদাতের সময় মরহুমের বয়স ছিল 70 বছরের কিছু বেশি। ঘটনার বিস্তারিত বিবরণ হলো, মুকাররম মোহাম্মদ রশিদ সাহেব গুজরাতের ঘুটিয়ালায় অবস্থিত নিজ বাড়িতে একা থাকতেন, যেখানে তিনি নিজ এলাকার লোকদের সুবিধার্থে ফ্রি হোমিওপ্যাথিক ডিসপেন্সারি বানিয়েছিলেন, যা থেকে গ্রাম এবং আশেপাশের লোকেরা উপকৃত হতো। গ্রামের দুজন যুবক ঔষধ নেবার বাহানায় তার বাড়িতে নির্মিত ডিসপেন্সারিতে বা ঔষধালয়ে প্রবেশ করে এবং তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। শোনা যাচ্ছে যে যারা গুলি করেছে তাদের মাঝে একজন কোরআনের হাফেজও ছিল, যার একটি গুলি শহীদ মরহুমের মাথায় আঘাত আনে, ফলে মোকাররম মোহাম্মদ রশিদ সাহেব ঘটনাস্থলেই শাহাদত বরণ করেন। ঘটনার পর ঘাতকরা পালিয়ে যায়। শহীদ মরহুমের একজন কর্মচারী কয়েক মিনিট পর ঘটনাস্থলে পৌঁছলে ঘটনার কথা জানাজানি হয়। পার্শ্ববর্তী থানায় ঘটনার মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তারা বলেছে যে দুজন ঘাতকের একজনের লাশ পাশের ক্ষেতে পাওয়া গেছে, যে কিনা কোরআনের হাফেজ ছিল। তার মৃত্যুর বিষয়ে পুলিশ পৃথকভাবে তদন্ত করছে, আর অপর ঘাতককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখানে অন্ততপক্ষে পুলিশ ঘাতককে নিজেদের হেফাজতে নিয়েছে। শহীদ মরহুমের পরিবারে আহমদীয়তের সূচনা হয়। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবী হযরত মুন্সী সুলতান আলম সাহেব রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে, যিনি গুজরাট জেলার ঘুটিয়ালারই অধিবাসী ছিলেন এবং স্থানীয় স্কুলে শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন, তিনি ঘুটিয়ালা থেকে 1906 সালে কাদিয়ানে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের পবিত্র হাতে বয়াত করার সৌভাগ্য লাভ করেছিলেন। শহীদ মরহুম মেট্রিক পাশ করার পর সেনাবাহিনীতে যোগদান করেন। কয়েক বছর পর সেনাবাহিনী থেকে ইস্তফা দিয়ে 84-85 সনে পরিবার সহ নরওয়েতে স্থানান্তরিত হন। নরওয়ের নাগরিকত্ব থাকা সত্ত্বেও তিনি 2008 সালে নরওয়ে থেকে নিজের পৈতৃক নিবাসে চলে যান এবং নরওয়েতে তার যাতায়াত ছিল। পৈতৃক গ্রামে কৃষিকাজের পাশাপাশি স্থানীয় লোকদের সেবার মানুষে ফ্রি হোমিওপ্যাথিক ঔষধালয় আরম্ভ করেছিলেন। এই কাজ শেষ পর্যন্ত চলমান ছিল। শহীদ মরহুম আল্লাহ তালার কৃপায় মুসি ছিলেন। শাহাদাতের সময় ঘুটিয়ালায় জামাতের সেক্রেটারি ইসলাহ এরশাদ হিসেবে সেবা করার সৌভাগ্য লাভ করেন। অত্যন্ত মিশুক এবং মানব দরদী ছিলেন। প্রত্যেকের সাথে আপন ভাব এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তার সৃষ্টি সেবার চেতনা দেখার মতো ছিল। ধর্মের বাছ বিচার না করে অভাবীদের আর্থিক এবং নৈতিক সহায়তা করতেন। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল। অতিথি পরায়ণতা তার বিশেষ গুণ ছিল। বিশেষত কেন্দ্রীয় অতিথিদের সেবায় অগ্রগণ্য থাকতেন। নামাজে নিয়মিত এবং গ্রামের যত্রতত্র ফ্রি মেডিকেল শিবির আয়োজন করতেন। তার ভ্রাতুষ্পুত্র বা ভাতিজা আইভরি কোস্টের মুরব্বী রাফে আহমদ সাহেব শহীদ মরহুম সর্বজনপ্রিয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন এবং সৃষ্টি সেবার প্রেরণায় সমৃদ্ধ হওয়ার পাশাপাশি একজন উত্তম দাইলাল্লাহ ও দরিদ্রদের একান্ত সেবক ছিলেন। আল্লাহ তাআলা তার হাতে নিরাময় গুণ দিয়েছিলেন বা শেফা রেখেছিলেন। জুমার খুতবা নিয়মিত শোনা এবং এ বিষয়ে অত্যন্ত যত্নবান ছিলেন। কিছুদিন পূর্বে শহীদ মরহুমের স্ত্রী পারভিন আক্তার সাহেবা নরওয়েতে একটি স্বপ্ন দেখেছিলেন যে শহীদ মরহুমের উপর আক্রমণ হয়েছে এবং কেউ তার প্রাণনাশের চেষ্টা করছে। যাই হোক, তিনি তাকে সাবধানতা অবলম্বনের জন্য বলেছিলেন। শহীদ মরহুমের শোক সন্তপ্ত পরিবারে স্ত্রী পারভিন আক্তার সাহেবা, যিনি বর্তমানে নরওয়েতে বসবাস করছেন, এবং দুই ছেলে এবং পাঁচজন কন্যা সন্তান রয়েছে, যাদের মধ্যে এক মেয়ে পাকিস্তানে আছে আর বাকিরা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। নরওয়ের মোবাল্লেগ ইনচার্জ শাহেদ মাহমুদ কালুন সাহেব লিখেন, অত্যন্ত ভদ্র ও সাদা মনের মানুষ ছিলেন। নরওয়েতে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে মানুষের সেবা করতেন আর এখন অবসরের পর প্রায় 12-13 বছর যাবৎ পাকিস্তানে নিজের গ্রামে বসবাস করছিলেন, মানুষের সেবা করছিলেন। এর মাঝে বিভিন্ন সময় নরওয়েতে যাতায়াত করতেন। আল্লাহ তাআলা তার হাতে নিরাময় গুণ বা শেফা রেখেছিলেন। রোগীদের সেবার জন্য সদা প্রস্তুত থাকতেন এবং বাড়িতে গিয়ে পর্যন্ত ওষুধ দিয়ে আসতেন। তার স্ত্রী তার আত্মীয়দের একজন ছিলেন। তিনি প্রথমে বয়াত করেননি, কিন্তু নিজের স্বামীর বিরোধিতাও করতেন না, বরং সব সন্তানদের বিয়ে আহমদী পরিবারে করিয়েছেন। সর্বশেষ 2018 সালের অক্টোবর মাসে যখন তিনি নরওয়েতে আসেন, তখন তার স্ত্রীকেও বয়াত করেন এবং বলতেন, আমি এ উদ্দেশ্যে এসেছি যাতে স্ত্রীকে বয়াত করাতে পারি। তিনি বলেন, পাকিস্তানের বিরোধিতা অনেক বেশি, প্রাণনাশের হুমকিও এসে থাকে, কিন্তু সেখানে দারিদ্রতা অনেক বেশি এবং মানুষ ঔষধ কেনার সামর্থ্য রাখে না। আমার কারণে দরিদ্ররা ফ্রি চিকিৎসা পাচ্ছে এবং তাদের সাহায্য হচ্ছে, আর আমি মৃত্যুকে ভয় পাই না, সেটি তো একদিন আসবেই। আহমদীয় তো তবুও সেবা করছে, যেন মানবতার সেবা করা হয় এবং নির্দ্বিধায় তারা সেবা করে যাচ্ছে। আল্লাহ তাআলা শহীদ মোকাররম মোহাম্মদ রশিদ সাহেবের সাথে ক্ষমা ও কৃপাসুলভ আচরণ করুন এবং শহীদ মরহুমের উত্তরসূরিদের ধৈর্য ও দৃঢ় মনোবল দান করুন। দ্বিতীয় স্মৃতিচারণ হল, বরং এখানে দুজন রয়েছে, তারা হলেন তুরস্কের আলেকজান্দ্রিয়ার অধিবাসী মোকাররমা আমানি বাসসাম আজলাভি সাহেবা এবং স্নেহের সালা আব্দুল মুইন কুতায়েশ। মুরব্বি সিলসিলা এবং জামাতের প্রেসিডেন্ট সাদেক সাহেব লিখেন যে 6 ফেব্রুয়ারি 2023 তারিখে তুরস্কে বড় বড় যে দুটি ভূমিকম্প হয়েছিল তাতে দুজন আহমদীও ইন্তেকাল করেছেন, যারা ছিল মা ছেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এছাড়া সামগ্রিকভাবে ভূমিকম্প থেকে সকল আহমদী আল্লাহ তালার কৃপায় সুরক্ষিত আছেন, যদিও কয়েকজন ছোটখাটো আঘাত পেয়েছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে 23 বছরের একজন সিরিয়ান আহমদি ভদ্রমহিলা মোকারমা আমানি বাসসাম আজলাবি সাহেবা আলেকজান্দ্রিয়া জামাতের সদস্য ছিলেন। তিনি আব্দুল মুইন কোতায়েশ সাহেবের স্ত্রী এবং আলেকজান্দ্রিয়া জামাতের প্রেসিডেন্ট মোকাররম সালাহ কোতায়েশ আবু খালেদ সাহেবের পুত্রবধূ ছিলেন। আমানি সাহেবা প্রায় 2 মাস পূর্বে তার স্বামীর সাথে বয়াত করেছিলেন। তার শ্বশুর মোকারম সালাহ কোতায়েশ সাহেব বলেন, ভূমিকম্পের একদিন আগেই তিনি আমানি সাহেবাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি তোমার পরিবারের সদস্যদের অর্থাৎ পিত্রালয়ে জানিয়েছো যে তুমি বয়াত গ্রহণ করেছো? উত্তরে আমানি সাহেবা বলেন, জি হ্যাঁ, এখন আমি আমার মা বাবাকে আমার আহমদী হওয়ার সংবাদ জানিয়ে দিয়েছি। সালা সাহেবের ভাষ্য হলো, আমানি সাহেবা এর জন্য অত্যন্ত আনন্দিত ছিলেন যে তার পিতামাতা তার আহমদিয়াত গ্রহণে কোনো কঠোর প্রতিক্রিয়া দেখায়নি এবং কোনো বিরোধিতাও করেনি। তার সাথে অর্থাৎ মায়ের সাথে তার 3 বছরের পুত্র হোসেনের সালাউদ্দিনও মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা উভয়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছিলেন এবং তাদেরকে 2 দিন পর উদ্ধার করা সম্ভব হয়েছিল। ততক্ষণে তারা মৃত্যুবরণ করেছিলেন। আমানি সাহেবা তার পরিবারে বা শোক সন্তপ্ত পরিবারে স্বামী মোকাররম আব্দুল মুইন কুতায়েশ সাহেব ছাড়া 6 বছরের কন্যা আবিরাকেও রেখে গিয়েছেন। কাবাবির জামাতের মুরব্বী সিলসিলা শামসুদ্দিন বালাবাড়ি সাহেব বলেন, আমানি সাহেবা এবং তার স্বামী আব্দুল মুইন কুতায়েশ সাহেবের পরিবার সিরিয়া থেকে হিজরত করে তুরস্কে এসেছিলেন। আমানি সাহেবা ছিলেন একজন অত্যন্ত নিষ্ঠাবতী সেবিকা এবং মিতব্যয়ী ভদ্রমহিলা। বয়াতের গুরুত্ব অনুধাবন করার পর তিনি বয়াত করতে বিন্দুমাত্র বিলম্ব করেননি, বরং নিজের স্বামী এবং ভাইদেরকেও উৎসাহ দিতে থেকেছেন। তিনি বলেন, আমার স্ত্রী বর্ণনা করেছেন যে তিনি বিশেষভাবে যে বিষয়টি লক্ষ্য করেছেন তা হল, মরুমা শ্বশুরালয়ের সকল সদস্যের সাথে মিলেমিশে থাকতেন আর সবার সাথে অত্যন্ত প্রেম ও ভালোবাসাপূর্ণ ব্যবহার করতেন। বয়াত গ্রহণের দিন তিনি মহা আনন্দিত ছিলেন এবং আমাদেরকে অত্যন্ত নিষ্ঠা সাথে বিদায় জানিয়েছিলেন। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা ও দয়াসুলভ ব্যবহার করুন। তৃতীয় স্মৃতিচারণ আমি যার গায়েবানা জানাজা পড়াবো, তিনি হলেন মাকসুদ আহমদ মুনিব সাহেব, মুরব্বি সিলসিলা, যিনি গত 15 ফেব্রুয়ারি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে 53 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তালার কৃপায় তিনি মুসি ছিলেন। তার পিতা মোকারম চৌধুরী জান মোহাম্মদ সাহেব 1974 সালে আহমদিয়াত গ্রহণ করেছিলেন। তিনি অর্থাৎ মরহুম 1991 সালে জামিয়া আহমদিয়া রাবোয়া থেকে মুবাশ্বির ডিগ্রি সহ পাশ করেন। এরপর তিনি কেন্দ্রীয় নাজারাত ইসলাহ এরশাদের অধীনে পাকিস্তানের বিভিন্ন শহরে সেবা প্রদান করতে থাকেন। 1998 থেকে 2006 সাল পর্যন্ত পূর্ব আফ্রিকার কেনিয়াতে সেবা করার তৌফিক লাভ করেন। এরপর পুনরায় পাকিস্তানে ফেরত চলে আসেন এবং সম্প্রতি কোয়েটা জেলায় জেলা মুরব্বী হিসেবে সেবা করে আসছিলেন। শোক সন্তপ্ত পরিবারে তিনি স্ত্রী ছাড়া 1 পুত্র এবং 2 কন্যা সন্তান রেখে গেছেন। নাজের ইসলা ও এরশাদ সাহেব লিখেছেন যে অত্যন্ত নিষ্ঠাবান এবং বিশ্বস্ততা ও পরিশ্রমের সাথে কর্ম সম্পাদনকারী মুরব্বী ছিলেন। কোয়েটার মুরব্বী সিলসিলা আব্দুল উকিল সাহেব লিখেন, তিনি ওয়াকফে জিন্দগিদের খুবই সম্মান করতেন। মরুম যে বিষয়ে জানতেন না নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করতেন, অথচ বয়সে আমি তার চেয়ে অনেক ছোট। মরহুম দীর্ঘদিন কেনিয়াতে কাটিয়েছেন এবং তার আলাপচারিতায় সর্বদা কেনিয়ার স্মৃতিচারণ অবশ্যই হতো, আর কেনিয়া এবং কেনিয়ার অধিবাসীরা যেন তার হৃদয়ে বাসা বেঁধেছিল বা ঘর করে নিয়েছিল। মরহুম প্রায়ই বলতেন যে কেনিয়ার মানুষ নিষ্ঠায় অনেক এগিয়ে আছে এবং তারা মানুষকে অনেক ভালোবাসে। মজলিসের কায়েদ জনাব ফরিদ মুবারক সাহেব লিখেন, অত্যন্ত সুদর্শন পবিত্র চেতা, ধর্মের জন্য নিবেদিত প্রাণ, জামাতের জন্য উৎসর্গিত, খিলাফতের প্রতি গভীর ভালোবাসা হৃদয়ে ধারণকারী মানুষ ছিলেন। তিনি বলেন, আমি যখন অবগত হই যে কোয়েটাতে একজন বেশ সিনিয়র মুরব্বীর পদায়ন হয়েছে, তখন আমি অনেক আনন্দিত হয়েছে, কারণ কোয়েটা জামাতে এর অনেক প্রয়োজন ছিল। তিনি বলেন, প্রথম সাক্ষাতেই তিনি আমার হৃদয় জয় করে নিয়েছিলেন। যেদিন তিনি কোয়েটা জেলার মসজিদে প্রথম জুমার খুতবা প্রদান করেন, এতে প্রত্যেক শ্রোতা তার অনেক প্রশংসা করেন। অত্যন্ত অতিথি পরায়ণ ছিলেন, প্রত্যেকে নিজের বাড়িতে আসার দাওয়া দিতেন, মানুষের পরিপূর্ণ সেবা করতেন। তার হৃদয়ে জামাতের জন্য যে ব্যাকুলতা ছিল তা তার চোখ দেখেই বোঝা যেত। যখন বক্তৃতা দিতেন তখন তার মাঝে এমন আবেগ ও উচ্ছ্বাস সৃষ্টি হতো যে শ্রবণকারীদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হতো। বিভিন্ন সভায় ও সফরে অংশ নিতেন, আর প্রত্যেক সাক্ষাৎকারীর হৃদয়ে জামাতের প্রতি আন্তরিকতা সৃষ্টির পূর্ণ চেষ্টা করতেন। জামাতি জ্ঞানের এক ভরপুর ভাণ্ডার ছিলেন তিনি। তার বিনয় এমন ছিল যে তিনি বলেন, আমি আমার জীবনে এমন বিনয়ী মানুষ আর দেখিনি। তিনি আরো বলেন, গত জুমার দিন যার পরের দিন তিনি মৃত্যুবরণ করেন, সেই জুমায় আমি তার চেহারায় এক ভিন্ন ধরনের নূর বা জ্যোতি প্রত্যক্ষ করেছি। তার চেহারার দিকে আমার দৃষ্টি যখন পড়ে, তখন আমি নাজিম উমুমি সাহেবের সামনে মুরব্বী সাহেবকে বলি, আজকে তো আপনাকে অনেক সুন্দর লাগছে, আমার জানা ছিল না যে এটি তার শেষ জুমা হবে। এর পরের দিনই তার মৃত্যু হয়। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা ও দয়ার আচরণ করুন আর তার পদমর্যাদা উন্নীত করুন। নামাজের পর উল্লেখিত সবার গায়েবানা জানাজা পড়াবো ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله